Allahu Ekber, Allahu Ekber, Allahu Ekber, أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
جو انسان
পৃথিবীতে যেই আসে তাকে একদিন বিদায় নিতে হয়, এটি প্রকৃতির নিয়ম, কেউ এটিকে এড়াতে পারবে না। এই নিয়মকে, নিয়তিকে কোরআনে বেশ কয়েক স্থানে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, অর্থাৎ প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, একথা বলে বিভিন্নভাবে এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে যে মানুষকে মৃত্যুকে সামনে রাখা উচিত, কেননা এর ফলে আল্লাহ তাআলার প্রতি মানুষের মনোযোগ নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা শুধু স্বীয় সত্তাই সম্পর্কে বলেছেন যে তা অবিনশ্বর, আর পৃথিবীতে বাকি যা কিছু আছে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুই নশ্বর, সবকিছু লয় এবং ক্ষয়ের সম্মুখীন। আল্লাহ তাআলার সত্তাই চিরস্থায়ী। আল্লাহ তাআলা এই ইহজীবন থেকে বেশি পর জীবনের প্রতি মোমেনের মনোযোগ নিবদ্ধ রেখেছেন, রাখার নির্দেশ দিয়েছেন, যা প্রকৃত এবং যা সুদীর্ঘ জীবন। যে জীবনে মানুষ ইহজীবনে খোদার নির্দেশ মানার কারণে আল্লাহর পুরস্কার রাজের উত্তরাধিকারী হয়, আর অবাধ্যতার ফলশ্রুতিতে ইহজগতে পরজগতে সে শাস্তি পেতে পারে। অতএব সৌভাগ্যবান তারা আমাদের মাঝে যারা এই ইহজীবনকে পরজীবনের উপর প্রাধান্য দেয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। সেই প্রকৃত বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নিজেদের জীবনের বেশিরভাগ তারা তার সন্তুষ্টির চেষ্টায় কাটিয়ে দেওয়া, কাটানোর চেষ্টা করে, যার ফলে সেই প্রিয় বন্ধু সন্তুষ্ট হন। তারা ধর্মকে ইহজীবনের উপর প্রাধান্য দেন, আর এই উদ্দেশ্যে সকল ত্যাগ স্বীকারের জন্য তারা প্রস্তুত থাকেন, আর তারা কোরবানি এবং তারা এক্ষেত্রে এতটা উন্নতি করে যে ধর্মের সেবা ছাড়া, ধর্মের খেদমত ছাড়া অন্য কিছুতে তাদের কোনো আগ্রহ থাকে না। তারা অন্যের অধিকার প্রদান করে এই জন্য যে এটি খোদাতালার একটি নির্দেশ যে বান্দার অধিকার তোমরা প্রদান করো, অধিকার তাদেরকে দাও, আর এটিও ধর্ম। তারা নিজেদের অঙ্গীকার খোদার সন্তুষ্টি অর্জনের জন্য রক্ষা করে, আর সেই অঙ্গীকার রক্ষার জন্য পথের কোনো প্রতিবন্ধক তাকে তারা তোয়াক্কা করে না। সুখে হোক বা স্বাচ্ছন্দ্যে, সচ্ছলতা হোক বা অসচ্ছলতা, সুস্বাস্থ্যে হোক বা অসুস্থতার সময় তাদের উদ্দেশ্য একটিই থাকে, তা হলো আমি আমার খোদার সাথে যে অঙ্গীকার করেছি সেই অঙ্গীকার আমাকে রক্ষা করতে হবে। যে আমানত আমার উপর ন্যস্ত রয়েছে সেই আমানতের দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। এমন মানুষ তাদের ভিতর গণ্য হন যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে মিনান নাসে মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, মানুষের মাঝে কত কেমনও আছে যারা নিজেদের প্রাণ খোদার সন্তুষ্টির জন্য নিজেদের প্রাণ, নিজেদের জীবনকে বিক্রি করে দেয় বা নিজেদেরকে বিকিয়ে দেন। তাদের চেহারায় সবসময় একটি প্রশান্তির ছাপ থাকে, অর্থাৎ তারা শান্তিপ্রাপ্ত আত্মা বা নাফসে মুতমাইন্নার মূর্ত প্রতীক হয়ে থাকেন। কয়েকদিন পূর্বে এমন গুণাবলের অধিকারী আমাদের এক বুজুর্গ সম্মানিত ব্যক্তির ইন্তেকাল হয়েছে, যিনি নিঃসন্দেহে জামাতের এক মহান সম্পদ ছিলেন, যার নাম হল জনাব সৈয়দ আব্দুল হাই শাহ সাহেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা তাকে তার প্রিয়দের মাঝে স্থান দেন। এই জামাতি ক্ষতি, এই সমষ্টিগত ক্ষতি, নিজ অনুগ্রহে তিনি আমাদেরকে আমাদের জন্য পূরণ করুন। তার মতো অগণিত মানুষ আল্লাহ তাআলা এই জামাতে সৃষ্টি করুন, যেন আহমদীয়তের এই কাফেলা সবসময় গন্তব্যের দিকে দ্রুত অগ্রগামী থাকে, অগ্রসর মান থাকে। এখন আমি সৈয়দ আব্দুল হাই শাহ সাহেবের স্মৃতিচারণ করব সংক্ষেপে। তিনি 12 জানুয়ারি 1932 সনে নান্তনাকের কুরাইলে কাশ্মীরে তার জন্ম হয়। কাশ্মীরের নান্তনাকের কুরাইলে তার জন্ম হয় 1932 সনে। এরপর তিনি কাদিয়ান আসেন। কাদিয়ান আসার পর দেশ বিভাগের পর তিনি পাকিস্তান স্থানান্তরিত হন। তার মাতা কাশ্মীরেই অবস্থান করেন, কাশ্মীরেই ছিলেন। মায়ের সাথে বিচ্ছিন্নতার 40 বছর পর তার সাথে আবার তার দেখা হয়। 40 বছর পর্যন্ত মায়ের সাথে দেখার সুযোগ হয়নি। ধর্মের খাতিরে, আল্লাহ তাআলা ধর্মের জন্য এই বিচ্ছিন্নতা তিনি বরণ করেছেন। তার সংক্ষিপ্ত ইতিহাস হল, তার দাদা সৈয়দ মোহাম্মদ হোসেন কাশ্মীরের শ্রীনগরের খানিয়ার স্ট্রিটের সৈয়দ বংশের মানুষ ছিলেন। এই বংশের মানুষ ধর্মীয় মতভেদের কারণে পৈতৃক অঞ্চল পরিত্যাগ করে আর নাড়োবাদে বসতি স্থাপন করে। সৈয়দ আব্দুল মান্নান শাহ সাহেব তার এক সন্তান ছিলেন, যিনি যৌবনেই বয়াত করেন এবং আহমদী হয়ে যান। বরং বাল্যকালেই আহমদীয়ত গ্রহণ করেন আর পীর প্রথা বা পীরি মুরিদিকে আহমদীয়তের জন্য প্রত্যাখ্যান করেন। অত্যন্ত বিনয়ের সাথে জীবন অতিবাহিত করেছেন। আহমদীয়দের ইতিহাসের জম্মু কাশ্মীর অধ্যায়ে আব্দুল হাই শাহ সাহেব সম্পর্কে লেখা আছে যে জনাব আব্দুল হাই শাহ সাহেব শাহেদ 1941 সনে কাদিয়ান স্থানান্তরিত হন। 1945 সনে ইসলামের জন্য জীবন উৎসর্গ করে মাদ্রাসা আহমদিয়ায় ভর্তি হন। দেশ বিভাগের পর 1949 সনে আহমদনগরে জাঙ্গের জামে আহমদিয়ায় আবার ভর্তি হন। 1953 সনে মৌলভী ফাজল পাশ করেন আর পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন। 1955 সনে জামায়াতুল মুবাশিরিন থেকে শাহেদ পাশ করেন, পরে আরবিতে এমএ করেন এবং ডিস্টিংশন পান তিনি। গবেষণামূলক কাজ করেছেন সারা জীবন তিনি। খুদ্দামুল আহমদিয়া দীর্ঘকাল খেদমত করার কাজ করার তৌফিক হয়েছে। মাসিক আনসারুল্লাহ পত্রিকা এবং জামিয়ার সাময়িকীর সম্পাদক ছিলেন 3 বছর পর্যন্ত। খালেদ এবং তশিজুল আজহানের এডিটর হিসাবেও কাজ করেছেন প্রায় 12-13 বছর পর্যন্ত। জিয়াউল ইসলাম প্রেসের ম্যানেজার এবং প্রিন্টার ছিলেন। শেরকাতুল ইসলামিয়ার ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। আলফজল বোর্ডের প্রেসিডেন্ট বা সদর ছিলেন। এমটিএ পাকিস্তানের প্রথম ম্যানেজিং ডাইরেক্টর তিনি ছিলেন। ফজলেমর ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন। তাহের ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন। নাজের এশাত ছিলেন। অনেক কমিটির তিনি সদস্য ছিলেন। কায়েম মোকাম নাজরে আলা এবং আমিরে মোকামি হিসাবেও দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছে তার। কাশ্মীরি ভাষায় কোরআনে কারিমের অনুবাদের রিভিশনের সুযোগ হয়েছে। নাজের এশাত হিসাবে হযরত মসীহ মওউদের বইয়ের রুহানি খাজানের অনুলিপি এবং কম্পিউটারাইজড এডিশনের নিগরানি বা তত্ত্বাবধান করেন। বিভিন্ন পুস্তকের সূচি প্রস্তুত করেন এবং মুখ বন্ধ লেখেন। হযরত খলিফাতুল মসীহ রাবি রাহিমাহুল্লাহর কোরআনের অনুবাদের প্রেক্ষাপটে অসাধারণ সেবা করার সুযোগ হয়েছে। খলিফাতুল মসীহ রাবি রাহিমাহুল্লাহর বক্তৃতা ভিত্তিক হোমিওপ্যাথি বইয়ের প্রস্তুতির ক্ষেত্রে তাঁর অবদান ছিল। সঠিক মতামত এবং দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন, সহজ সরল মানুষ ছিলেন, ভদ্র এবং চিন্তাবিদ আর স্বল্পভাষী ছিলেন। সবসময় সুনির্দিষ্টভাবে মেপে কথা বলতেন। গভীর জ্ঞানগত পটভূমির কারণে সব বিষয়ে গভীরভাবে গবেষণা করতেন এবং নিজের দৃঢ় মতামত ব্যক্ত করতেন। খলিফাদের পক্ষ থেকে প্রাপ্ত বিভিন্ন বিষয়ের গবেষণা বা বিভিন্ন উদ্ধৃতি যথাসময়ে খুঁজে বের করার চেষ্টা করতেন। বিভিন্ন বই প্রস্তুত করা, ছাপা এবং প্রসার ও প্রচার স্তর পর্যন্ত দিক নির্দেশনা দিতেন এবং অত্যন্ত সুচিন্তিত পরামর্শ দিতেন। তা এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল যা আমি উল্লেখ করলাম। নাজের এশাহাতের প্রিন্টিং এর অভিজ্ঞতাও থাকা চাই। তিনি আলফজলের প্রিন্টার পাবলিশারও ছিলেন। ছাপার কাগজের মান যাচাইয়ের গভীর দক্ষতা ছিল। প্রেসের মেশিনের এক একটি জিনিস, তার ধরন, প্রযুক্তিগত জ্ঞান পুঙ্খানুপুঙ্খ রূপে জানা থাকত। পত্রিকার হোক বা বই ছাপার বিষয় হোক, সব বিষয়ে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ দিক নির্দেশনা দিতেন। এরপর আব্দুল হাই শাহ সাহেব সম্পর্কে আলফজলে ধারাবাহিকভাবে লেখা হয়েছে। তাতে লেখা আছে যে এপ্রিল 1945 সনে জীবন উৎসর্গ করার সংকল্প করেন, কিন্তু তখনও জীবন উৎসর্গ করার ফর্ম পূরণ করেনি। তা করেন 1950 সনে। অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা গ্রহণের পর জামিয়ায় ভর্তি হন। জামিয়ার পড়ালেখাকালেই ম্যাট্রিক পাশ করেন, বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ স্থান অধিকার করেন। তিনি জামিয়ায় প্রত্যেক বছর প্রথম স্থান অধিকার করতেন। একইভাবে মৌলভী ফাজলের পরীক্ষায় পুরো প্রদেশে প্রথম স্থান অধিকার করেন। ফেব্রুয়ারি 1956 প্রথমবার তার নিযুক্তি হয়। বিভিন্ন বিভাগে তিনি দায়িত্ব পালন করেছেন। 29 জুন 1982 সনে খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাকে নাজের এশাহাত নিযুক্ত করেন। খলিফাতুল মসীহ রাবের জ্ঞানগর্ভ কথায় সজ্জিত দরসুল কোরআনের জন্য বিভিন্ন রেফারেন্স প্রেরণের ব্যাপারে সাহায্য করেছেন। প্রত্যেকদিন রাত 3টা পর্যন্ত নিজের টিম নিয়ে তিনি এই কাজ করেছেন। যতদিন পুরো কাজ সমাধান না করতেন, আরাম করতেন না। খুতবার জন্য বিভিন্ন প্রকারের তথ্যের প্রয়োজন হতো। খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর কোরআন অনুবাদ, হোমিওপ্যাথি বইয়ের সংকলন কমিটির তিনি সদস্য ছিলেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে সুচারুরূপে সমাধা করেছেন। কোরআন অনুবাদের পরিকল্পনার অধীনে কোরআনের পাঞ্জাবি, সিন্ধি এবং পশতু আর সারাইকি ভাষার অনুবাদের কাজ শেষ করার এবং প্রচারের এবং ছাপার তিনি সুযোগ পেয়েছেন। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহ তাকে সাধুবাদ জানাতে গিয়ে এক জায়গায় 26 সেপ্টেম্বর 1997 খুতবা জুমায় বলেন যে, সৈয়দ আব্দুল হাই শাহ সাহেবের ভিতর আমি এই বৈশিষ্ট্য দেখেছি। যখনই তাকে কোনো নির্দিষ্ট কথা বোঝানো হয়, ব্যক্তিগত জ্ঞান না থাকলেও ব্যক্তিগত জ্ঞান যাদের আছে তাদের সন্ধান করেন। কখনো এমন হয়নি যে তাকে কোনো বই সম্পর্কে কোনো দিক নির্দেশনা দিয়েছি আর তিনি অবিকল তা প্রস্তুত করেননি। এটি এমনটি কখনো হয়নি। আল্লাহ তাআলার ফজলে গভীর অন্তর্দৃষ্টি রয়েছে। সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে তিনি বিভিন্ন বিষয় অধ্যয়ন করেন এবং গবেষণা করেন আর পড়েন। 2008 সনে আমি যখন তাকে বললাম যে রুহানি খাজাইনের পুনঃপ্রচার আবশ্যক, আরেকটা সংস্করণ ছাপা উচিত, তো অনেক পরিশ্রম করে দায়িত্ব তিনি পালন করেছেন। এই যে নতুন সেট ছেপেছে কম্পিউটারাইজড, এর অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি আরেকটি বৈশিষ্ট্য হল আব্দুল হাই শাহ সাহেব এটি নিশ্চিত করেছেন যে রুহানি খাজানের সাবেক এডিশনের সাথে যেন পৃষ্ঠার মিল থাকে, যেন গত 50 বছর ধরে যে সমস্ত উদ্ধৃতি চলে আসছে তার সন্ধানে যেন সহজসাধ্য হয়। এছাড়া এই সেটে, রুহানি খাজানের এই সেটে মুসলিম ইসলামের বিভিন্ন প্রবন্ধ এবং বিষয়, আরবি নজম ইত্যাদি যা কোন কারণে পূর্বে অন্তর্ভুক্ত করা হয়নি এই সংস্করণে তা অন্তর্ভুক্ত করা হয়েছে। হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহর উর্দু ভাষায় কোরআনের যে অনুবাদ ছেপেছে তার মুখ বন্ধে হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ কৃতজ্ঞতা শিরোনামে লিখেছেন যে কোরআনের এই যে অনুবাদ প্রকাশিত হচ্ছে এর প্রস্তুতির ক্ষেত্রে এখানে লন্ডনে আলেমদের একটা টিম আমার সাথে কাজ করেছে, একইভাবে জামাতের কেন্দ্র রাবোয়ায় আলেমদের একটা টিম জনাব সৈয়দ আব্দুল হাই শাহ সাহেবের তত্ত্বাবধানে কোরআনের অনুবাদের রিভিউ করে মূল্যবান পরামর্শ দ্বারা আমাকে সাহায্য করেছেন। এদের সম্মিলিত সাহায্য যদি আমার সাথে না থাকত তাহলে আমার একার পক্ষে এটি প্রকাশ করা সম্ভব ছিল না। এরপর খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ 1997 এক পত্রে লিখেছেন যে মাহজার নামা প্রকাশ করা হয়েছে অ্যাসেম্বলির কার্যক্রমের ভিত্তিতে, 74 অ্যাসেম্বলির কার্যক্রমের ভিত্তিতে যা প্রকাশ করে তিনি বলেছেন খুব সুন্দর ছেপেছে, আমি অত্যন্ত আনন্দিত, গভীর পরিশ্রম করছেন আপনারা এবং খুব সুন্দরভাবে কাজ করছেন। এরপর একটি পত্রে আজ খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহ শাহ সাহেবকে লিখেছেন যে আপনার প্রেরিত রিপোর্ট অমুক তারিখে পেয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর কাজ করছেন, অত্যন্ত প্রোডাক্টিভ কাজ করছেন, আপনি একমাত্র নাজের যাকে অর্পিত দায়িত্ব পালনের জন্য কখনো স্মরণ করাতে হয় না, জাযাকুমুল্লাহ হাসানাল জাযা, আল্লাহ মাজিদ ওয়া বারিক। আল্লাহ তাআলা দীর্ঘ চিঠি, আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য দেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ কাজের তৌফিক দিয়েছেন। এই সমস্ত প্রশংসাসূচক কথা এবং বাক্য তাকে আরো বিনয়ী করেছে এবং পরিশ্রমের প্রতি তার গভীর মনোযোগ নিবদ্ধ হয়েছে। এটি নয় যে প্রশংসা কুরনোর প্রশংসা লাভের পর, প্রশংসা পাওয়ার পর কাজে কোনো শৈথিল্য এসে যাবে, এমনটি হয়নি তার ক্ষেত্রে। হযরত খলিফাতুল মসীহ রাবে রহমাহুল্লাহর যুগে পাকিস্তানে মসীহ মওউদের মলফুজাত যা 10 খণ্ডে ছিল মূলত, সেগুলোকে 10 খণ্ডের পরিবর্তে 5 খণ্ডে ছাপা হয়েছে, অর্থাৎ 1 খণ্ডে 2 খণ্ড অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খণ্ডে যে সমস্ত কোরআনের আয়াত রয়েছে, কোরআনের যে সমস্ত রেফারেন্স ছিল, প্রয়োজন অনুসারে নতুন বিভিন্ন শিরোনাম অন্তর্ভুক্ত করা আছে, পাঠকদের সুবিধার্থে প্রত্যেক খণ্ডের শেষে বিভিন্ন বিষয়ে বিভিন্ন নাম এবং বিভিন্ন স্থানের নাম সূচির আকারে নতুনভাবে দেওয়া হয়েছে। এবছর যখন তিনি জলসায় আসেন আমি তাকে বললাম যে 5 খণ্ডের পরিবর্তে 15-10 খণ্ডেই মলফুজাত ছাপুন, এইভাবে ছাপলেই ভালো হবে। তিনি বিন্দুমাত্র ইশারা করেননি যে আমরা এত পরিশ্রম করে 5 খণ্ডে এনেছি, সূচি প্রস্তুত করেছে, পুনরায় এটিকে ছাপতে অসুবিধা হবে, কোনো দ্বিরুক্তি না করে, ক্ষীণ কোনো ইশারা না করে বলেন যে ঠিক আছে আমরা পুনরায় 10 খণ্ডে তা ছাপব। বই যখন ছোট হয়ে যায় বহন করতে সুবিধা হয়, মুসলিমদের বই পুস্তক বা যে সমস্ত উক্তি উদ্ধৃতি বক্তৃতা রয়েছে সফরে সাহিত্য অবস্থায় শোয়া বিছানায় শুয়ে যদি বই ছোট হয় তার পড়তে সুবিধা হয় ভারী বইয়ের তুলনায়। যাই হোক, তিনি তাৎক্ষণিকভাবে কাজ আরম্ভ করেন। একইভাবে খলিফাত মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু তাফসিরে কবির জ্ঞানের এক দুষ্প্রাপ্য ভাণ্ডারের 10টি খণ্ড আছে। এটিও 10 খণ্ডের আকারে ছাপা হয়েছে। পাঠকদের সুবিধার্থে তিনি এর খুব সুন্দর উৎকর্ষ এক ইন্ডেক্স বা সূচি বানিয়েছেন। নাম, বিভিন্ন স্থানের নাম এবং কঠিন শব্দের সমাধান তাতে দেয়া হয়েছে। আঞ্জুমানের বিভিন্ন কমিটির তিনি সদস্য ছিলেন। কনসালটেটিভ প্যানেল, আহমদীয়দের ইতিহাস, এফতা, খেলাফত লাইব্রেরি কমিটি, প্ল্যানিং কমিটি, অডিও ভিডিও ক্যাসেট সংরক্ষণ কমিটি, তবরুকাত সংরক্ষণ কমিটি, সালসালা খেলাফত জুবলি কমিটি কমিটির সদস্য ছিলেন। একইভাবে আল্লাহ তালার পথে কারাজীবন যাপনের সৌভাগ্য হয়েছে। আলফজল বোর্ডের তিনি প্রেসিডেন্ট ছিলেন। সৈয়দ আবদুল্লাহ শাহ সাহেব খলিফাতুল মসীহ সালেস রহমুল্লাহর সাথে তার প্রথম মোলাকাতের কথা তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে হুজুরের প্রতাপান্বিত ব্যক্তিত্ব এবং স্নেহের প্রেক্ষাপটে কথা মনে আছে যে জামাতের কিছু গুরুত্বপূর্ণ কাজ যখন তিনি আমার উপর অর্পণ করেন। প্রথম মোলাকাতে যখন হুজুর এই আদমকে স্মরণ করেন, আমি হুজুরের সামনে যখন যাই আমার হাত হুজুরের প্রতাপে কাঁপতে থাকে। হুজুর অত্যন্ত স্নেহের সাথে এই আদমকে বলেন যে নার্ভাস হওয়ার কিছু নেই, কাজ আমার কাছে ভালোভাবে বুঝে নেবেন এবং পুরো আন্তরিকতার সাথে করবেন। এরপর আমার হাত নিজের হাতে নেন, যার ফলে আমার এই অবস্থা কেটে যায়। হুজুর তাড়াতাড়ি বা তাড়াহুড়া করে কারো উপর নির্ভর করতেন না, কাউকে বিশ্বাস করলে কোনো কাজের জন্য তাকে পরামর্শ দিতেন, স্নেহ করতেন এবং দিক নির্দেশনা দিতেন। তিনি বলেন যে এক মামলার আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় পাকিস্তানে, বিভিন্ন পত্রপত্রিকার এডিটর প্রিন্টার বিরুদ্ধে এইভাবে গ্রেপ্তারি পরোয়ানা প্রায় জারি হতো, তার বিরুদ্ধেও এই ধরনের পরোয়ানা জারি হয়। হযরত খলিফাত মসীহ সালেস রহমাহুল্লাহ যখন এটি জানতে পারলেন, তিনি উকিলদেরকে এবং আমাকেও সাথে ডাকেন। তিনি লেখেন, এরপর আমরা যখন চলে আসলাম, হুজুর তার এক ছেলেকে আমার কাছে পাঠান, বলেন যে আবদুল্লাহকে বলো যে ভয় পাওয়ার কারণে আমি তার জন্য দোয়া করব। তার খলিফাত মসীহ রাবের এই ছেলেই এটি লিখেছেন যে খলিফাত মসীহ সালেস রহমাহুল্লাহ তার যাওয়ার পর আমাকে ডেকে বলেন যে শাহ সাহেবরা এখান থেকে এখনই দেখা করে গেছেন, তার কেস রয়েছে লাহোর বা ইসলামাবাদ যাওয়ার কথা ছিল, হয়তো এখনও রাবতে আছে, তাকে গিয়ে বলো যে তার যাওয়ার পর আমি পরেশান হয়ে যখন আল্লাহ তালার কাছে দোয়া করি, আল্লাহ তালা আমার মুখে এই এই বাক্য আমার মুখ থেকে নিষিদ্ধ করেন, কবি যায়া নেই করতা আপনি এক বন্ধুকে, তাই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কয়েকদিনের বড় ভয়াবহ কেস তার বিরুদ্ধে বানানো হয়েছিল, বড় ভয়াবহ কেস ছিল, কয়েকদিনের ভিতরেই সবকিছু উবে যায় কর্পূরের মতো। খলিফাত মসীহ সালেস রহমাহুল্লাহকে আল্লাহ তালার এই কথা বলা, তাই কথার স্বাক্ষর বহন করে যে আল্লাহ দৃষ্টিতে শাহ সাহেব নেক বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা খোদা তালার আশ্রয় থাকেন। কিন্তু আরেকবার পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা হয় এবং আল্লাহর পথে বন্দী জীবন যাপনেরও তার সৌভাগ্য হয়েছে। এই কেস বা মামলা যা তার বিরুদ্ধে বানানো হয়েছে, করা হয়েছে, একটি প্যাম্পলেটে একটি হস্তবিলে মসিমদের পঙ্ক্তি ছিল যে এই পাঁচ দান জিন পর বেনা হ্যায়, অর্থাৎ এই পাঁচজনের উপরে ভিত্তি। এটি লাজনার পক্ষ থেকে ছাপা হয়েছিল। লিপিকার মোহাম্মদ আরশাদ সাহেব এবং সৈয়দ আবদুল্লাহ শাহ সাহেবের বিরুদ্ধে মামলা করা হয়। আবদুল্লাহ শাহ সাহেব এবং মোহাম্মদ আরশাদ সাহেবকে বেশ কয়েকদিন হাজতে রাখা হয় আর এই মামলা বেশ কয়েক মাস চলতে থাকে। শাহ সাহেব লেখেন, এক মুরব্বী সাহেব লিখেছেন, এটি প্রথম দিকে ওয়াকফে জিন্দেগির বেতন অতি সামান্য হতো, বড় কষ্টে জীবন চলত, জীবন অতিবাহিত হতো। শাশাই বলেন যে একদিন আমার শ্বশুর আমাকে বলেন যে জাগতিক দৃষ্টিকোণ থেকে তোমার পড়ালেখা অনেক রয়েছে, তাই জাগতিক ব্যবসা বাণিজ্য শুরু করে দাও। আমি তাকে বললাম যে আমার দুটো চুক্তি আছে, দুটো অঙ্গীকার আছে। একটি অঙ্গীকার হলো আমার বিয়ের, যা আপনার মেয়ের সাথে, আর অন্য অঙ্গীকার আল্লাহ তালার সাথে, ওয়াকফে জিন্দেগির অঙ্গীকার। আপনি বলুন যে কোন অঙ্গীকার আমি ভঙ্গ করব। তিনি বলেন যে কিছুক্ষণ পর আমি তাকে বললাম যে যদি প্রথম অঙ্গীকার প্রতিষ্ঠিত রেখে দ্বিতীয় অঙ্গীকার ভঙ্গ করি, এটি কেমন দেখায়। এ কথা শুনে তার শ্বশুরের মুখ বন্ধ হয়ে যায়, আর পরে কখনো আর এই বিষয়ে কথা বলেননি। শাহ সাহেব বলেন যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এরপর সারা জীবন আল্লাহ তাআলা আমাকে বেহিসাব অশেষ অঢেল দান করেছেন। তো পুরনো বুজুর্গদের এটিও একটি পুণ্য ছিল। তার শ্বশুর সাময়িকভাবে তার অবস্থা দেখে, এটি একটি মানবিক একটি দাবিও, তার শ্বশুর এই কথা ভাবলেন, কিন্তু তার উত্তর শুনে তার কথা বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করার কথা এক আহমদি ভাবতেও পারে না। আর শাহ সাহেব আল্লাহ তাআলার উপর যে কতটা নির্ভর করতেন তাও বোঝা যায়। তখন তাওয়াক্কুল এবং অঙ্গীকার রক্ষার যে আন্তরিকতা, এটিকে আল্লাহ তাআলা এত মূল্যায়ন করেছেন যে সারা জীবন তিনি বলেন যে কখনো আমার অসচ্ছলতার আর মুখোমুখি হতে হয়নি। অধীনস্থদের সাথে সদ্ব্যবহার এবং তাদের আবেগ অনুভূতিকে শ্রদ্ধা করার ব্যাপারে খুব যত্নবান ছিলেন। তার এক হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট বলেন যে শাহ সাহেবের সাথে 15 বছর কাজ করেছি, একটি ঘটনা ছাড়া অন্য কোনো সময় তিনি রাগ করেছেন বলে আমার মনে নেই। একবার যা ঘটেছে তা হলো কোনো ভুল বোঝাবুঝির ফলশ্রুতিতে আমরা কোনো ডিপার্টমেন্টকে কিছু বই দিয়ে দিই শাহ সাহেবকে না জানিয়ে। কোনো বন্ধু এই বিষয়ে শাহ সাহেবকে অবহিত করেন, শাহ সাহেব অত্যন্ত রাগান্বিত হন। শাহ সাহেবের অসন্তুষ্টির কারণে 2 দিন পর্যন্ত আমি তার কক্ষে যাইনি। 2 দিন পর তিনি আমাকে তার কক্ষে ডাকেন এবং মুচকি হাসেন, আর তার সামনে বিস্কিট ইত্যাদি পড়েছিল, তিনি আমাকে খেতে দেন। আরেকজন সহকর্মী বা সাহায্যকারী কর্মী লেখেন, মোহাম্মদ ইকবাল সাহেব, যে 20 বছর ধরে আমাদের সাথে ছেলের মতো আচরণ করেছেন, কর্মীদের সাথে বড় ভালোবাসা স্নেহের সম্পর্ক ছিল তার, তিনি দরবেশের মতো জীবনযাপন করতেন, কোনো কর্মীকে সাহায্য করলে দ্বিতীয় জন তা জানতেও পারত না, একইভাবে ব্যক্তিগত কাজ করালে রীতিমতো তার চাকরি দিয়ে করাতেন, তার প্রাপ্য দিতেন। একইভাবে কোনো কর্মীর ছেলেমেয়ের বিয়ে হলে যতটা সম্ভব তিনি সাহায্য করতেন, আরও অনেক মানুষের তিনি সাহায্য করেছেন। তার জ্ঞানের ব্যাপকতা সম্পর্কে আব্দুল মজিদ আমের সাহেব, যিনি আরবি ডেস্কে কাজ করেন এখানে, তিনি লেখেন যে এ অধম যখন থেকে রুহানি খাজানার অনুবাদ আরম্ভ করেছে, তার সাথে যোগাযোগ হয়, এই অধম অনেক কোনো কোনো কঠিন বাক্যের সমাধানের ক্ষেত্রে তার দিক নির্দেশনা এবং সাহায্যের প্রয়োজন হতো। শাহ সাহেব সবসময় সানন্দে অত্যন্ত গবেষক সুলভ এবং জ্ঞান গর্ভ উত্তর দিতেন। আমি যখনই জিজ্ঞেস করতাম তার উত্তর সবসময় যুক্তি প্রমাণ ভিত্তিক, সন্তোষজনক এবং প্রশ্নের সকল দিক এবং আঙ্গিককে পরিবেষ্টন করে আসত এবং উন্নত নৈতিক চরিত্রের বৈশিষ্ট্যে তা সজ্জিত থাকত। এই অধম কোনো পরামর্শ দিলে সানন্দে তা গ্রহণ করতেন। তার স্নেহের এই ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত অব্যাহত ছিল। মুবাশ্বির আইয়ার সাহেব লেখেন যে জামিয়ার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণের জন্য জামাতের বিশেষ ব্যক্তিবর্গকে, বুজুর্গের মধ্য থেকে কাউকে আমন্ত্রণ জানানো হতো। 1 বছর যে বুজুর্গকে ডাকা হয়েছে তার পরিচয় বর্ণনা করতে গিয়ে জামিয়া আহমদিয়ার প্রিন্সিপাল সাহেব বলেন, জামাতের কর্মী বেশ কয়েক ধরনের হয়ে থাকে, কিছু এমন হয়ে থাকে যারা এক হাতে কাজ করে আর দ্বিতীয় হাতে তালি বাজায়, অর্থাৎ নিজেদের কাজের ঢোল পিটায়, কাজের কথা বলে বেড়ায় যে আমরা অমুক কাজ করেছি, অমুক কাজ করেছি। কিছু কর্মী এমন হয়ে থাকে যারা উভয় হাতে তালি বাজায়, কাজ কিছুই করে না, হইচই বেশি করে, অপপ্রচার বা প্রপাগান্ডাই করে। আর কিছু মানুষ এমন হয়ে থাকে যারা উভয় হাতে কাজ করে আর তাদের পরোয়াই নেই যে কেউ তাদের কাজ দেখলো বা তাদের প্রশংসা করলো কি করলো না। আজ এমনই যে আমাদের একজন খাদেম আমাদের মেহমান আছে সৈয়দ আব্দুল হাই শাহ সাহেব, তো এটি একশত ভাগ সত্য কথা। আমি সবসময় এটি দেখেছি, অত্যন্ত নীরবে কাজ করতেন, অসুস্থ ছিলেন, পা ফুলে ফুলে থাকতো। আমি একদিন জিজ্ঞেস করেছি আপনার পা ফুলে আছে, কষ্ট হয় না? তিনি বলেন যে আমি কখনো কাজের সময় বুঝেই না, কাজে এতটা ডুবে যাই যে বোঝাই যায় না যে কি হচ্ছে। খুব স্বল্প ভাষে ছিলেন, আঞ্জুমানের বিভিন্ন মিটিংয়ে আমি দেখেছি, কিন্তু যখন কথা বলতেন বস্তুনিষ্ঠ এবং সুচিন্তিত মতামত ব্যক্ত করতেন, সঠিক মতামত ব্যক্ত করতেন। মোবাশ্বের আইয়ার সাহেবই লেখেন আবার, এই অধম যখন তার কাছে আসার সুযোগ পায় আর কিছুকাল কিছুদিন তার নায়েব হিসাবে কাজ করার সুযোগ পায়, সত্যি আমি তাকে এমনই পেয়েছি, স্বল্পভাষী দরবেশ প্রকৃতির মানুষ, অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি আরও অনেক গুণাবলীর অধিকারী পেয়েছে। অফিসে আসার পরেই কাজে ডুবে যেতেন, পাঞ্জাবিতে একটা প্রবাদ শোনাচ্ছেন হুজুরের অর্থ হল এসেই কাজে লেগে যেতেন। অফিসিয়াল চিঠি, রুহানি খাজাইন, কোরআনের প্রুফ রিডিং এর কাজ নিজেই করতেন। আর জামাতের এই ঈর্ষণীয় এবং অনুকরণীয় খাদেম বুঝতে পারতো না যে কখন ছুটি হয়েছে, মানুষ কখন চলেছে, কাজ করতে করতে তার পা ফুলে যেত, কিন্তু খোদার এই বান্দা কাজ কাজ এবং কাজই জানতেন, নিঃস্বার্থ মানুষ ছিলেন, দরবেশ প্রকৃতির অধিকারী মানুষ ছিলেন। কাছে থেকে এই অধম তাকে দেখার সুযোগ পেয়েছে, প্রদর্শন লোক দেখানো তার কাছেও ঘেঁষতে পারেনি, বিনয় এবং অন্য দুর্বলতার ঢাকার বৈশিষ্ট্য পরম্পর্যায় ছিল, জামাতের ইতিহাসের অনেক বড় ভাণ্ডার এবং উৎস তিনি ছিলেন। প্রচুর কাজ করা সত্ত্বেও হাসি খুশি থাকতেন, দরবেশ প্রকৃতি এবং বিনয়ের মূর্ত প্রতীক ছিলেন তিনি। আমি নিজে দেখেছি যে জামাতের পয়সা অত্যন্ত সতর্কতার সাথে ভেবে চিনতে বুদ্ধিমত্তার সাথে খরচ করতেন, তার কখনো জামাতের পয়সা নষ্ট হওয়া তিনি সহ্য করতেন না। সহকর্মীদের সাথে সহানুভূতি, দুর্বলতা ঢাকা এবং তাদের সহ্য করার বৈশিষ্ট্য ছিল তার মাঝে ব্যাপক। দীর্ঘকাল অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থতা তার কাজের পথে বাদ সাধতে দেননি তাকে, অসুস্থতাকে তিনি। আরেক ব্যক্তি লেখেন, আরেকজন মুরব্বী, আমিত্ব এবং অহংকারের লেশ মাত্র ছিল না, সত্যি নিঃস্বার্থ দরবেশ প্রকৃতির এবং ফেরেশতা বৈশিষ্ট্যের অধিকারী মানুষ ছিলেন। আরেকজন মুরব্বী লেখেন যে রুহানি খাজাইনের যখন কাজ হচ্ছিল তখন আমি বুঝতে পারি যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সত্যতার উপর তার কত দৃঢ় বিশ্বাস। তা ঘটনা হল হেনরি মার্টিন ক্লার্ক সম্পর্কিত মামলায় হযরত মসীহ ইসলাম সর্বত্র বিচারকের নাম লিখেছেন ডাগলাস, কিন্তু রুহানি খাজাইন পঞ্চমতম খণ্ডের তারিয়াকুল কলুব বইতে 349 পৃষ্ঠায় বিচারকের নাম জে আর ড্রেমন্ড এবং জায়গার নাম লেখা হয়েছে পাঠানকোট। এই কাজের জন্য রিসার্চ সেল এবং আহমদীয়দের ইতিহাস বিভাগকে লেখা হয়েছে। বিষয়টা কি, সবার মতামত একই ছিল যে এটি মুদ্রণ প্রমাদ। শাহ সাহেব বলেন যে এত বড় ভুল হতে পারে না, আর তিনি এখানে কোনো নোট দেননি আর এটিকে সেভাবেই থাকতে দিয়েছেন। কিন্তু রুহানি খাজান 18তম খণ্ডের নজরুল মসজিদ নিয়ে কাজ হচ্ছিল, সেখানে 578তম পৃষ্ঠায় হযরত মসীহ ইসলাম নিজে লিখেছেন যে আব্দুল হামিদ 1.5 বছর পর পুনরায় ধরা পড়ে, আর সে কথা তাকে আবার জিজ্ঞেস করা হয়, সে নিজের বিবৃতির উপর প্রতিশোধ থাকে যে আমি খ্রিস্টানরা শিখিয়েছে তাই আমি এই কথা বলেছি। আসলে বিচার যার সে ছিল যার কথা মসীহ ইসলাম পূর্বে উল্লেখ করেছিলেন। শাহ সাহেব কখনো ব্যতিব্যস্ত হতেন না, কর্মীদের সাথে সবসময় ভালোবাসার ব্যবহার করতেন। রাবোয়ার খেলাফত লাইব্রেরির লাইব্রেরিয়ান সাহেব লেখেন যে অত্যন্ত কল্যাণকর এক ব্যক্তিত্ব ছিলেন। অধম দেখেছে যে জামাতের কাজ গভীর একাগ্রতার সাথে করতেন, অসুস্থ সত্ত্বেও পুরো সময় কাজে লেগে থাকতেন, সবসময় তার পা ফুলে থাকত, অসুস্থ ছিলেন, হৃদরোগ ছিল। কয়েক মাস পূর্বে লন্ডন থেকে একটি কাজ আসে বেরাহিন আহমদিয়ার একটা সংস্করণ চেক করার, বেরাহিন আহমদিয়ার বিভিন্ন সংস্করণ চেক করার দায়িত্ব ন্যস্ত করেছিলাম জনাব শাহ সাহেব। অধমকে লাইব্রেরিয়ান সাহেবকে বার্তা পাঠান যে বেরাহিন আহমদিয়ার যত সংস্করণ আছে একটা কার্টুনে আপনি একত্র করুন, আমি সব সংস্করণ একত্রিত করে একটা কার্টুনে রাখি, আমি জিজ্ঞেস করি যে চেক করানোর জন্য নিয়ে আসবো কিনা, তিনি বললেন যে আপনার কষ্ট করার দরকার নেই, আমি নিজেই আসছি। যদিও হাঁটা কঠিন ছিল, কিন্তু লাইব্রেরি নিজেই চলে আসেন এবং সব সংস্করণ চেক করেন। ইনি বলেন যে পুরনো সংস্করণ যাতে নষ্ট না হয়, তাই আমি ভাবলাম যে এসে নিজেই চেক করি। বেশ কয়েক ঘন্টা লাগিয়ে তা চেক করেন। আমাদের আরবি ডেস্কের মোহাম্মদ আহমদ নঈম সাহেব লেখেন, তাফসিরে কবীরের ব্যাপক সূচি প্রস্তুত করা যখন কম্পিউটারও ছিল না, অনেক পরিশ্রমের কাজ ছিল, অত্যন্ত কষ্ট করে তিনি এটি প্রস্তুত করেছেন। তার বিনয়ে দেখুন, বর্তমানে রুহানি খাজাইনে বেশ কয়েকটি প্রিন্টিং মিস্টেক আছে, অনুবাদের সময় যখনই তার সাথে যোগাযোগ করেছে, তিনি যেখানে ভুল ছিল তার স্বীকার করেছেন, আর যেখানে ব্যাখ্যা সম্ভব ছিল ব্যাখ্যা করেছেন, আর অচিরেই তিনি সব প্রশ্নের উত্তর লিখে পাঠাতে বড় কষ্ট করে প্রুফ রিডিং করেছেন, তারপরও ভুল ভ্রান্তি থেকে যায়, এটি মানবিক দুর্বলতা। কিন্তু এর জন্য তার দুঃখও ছিল যে এত সুন্দরভাবে ছাপা হয়েছে, এতে ভুল থাকা উচিত ছিল না, কিন্তু এ নিয়ে চিন্তিত থাকতেন। আরেকজন মুরব্বী কলিব আহমদ তাহের সাহেব বলেন, আমি 11 বছর সবসময় তাকে কাজে নিয়োজিত পেয়েছি, অত্যন্ত নীরব কর্মী ছিলেন, প্রত্যেক কাজ অগাধ পরিশ্রম এবং দায়িত্ববোধের চেতনা নিয়ে করতেন। আশ্চর্য হতে হয় যে এই জীবনেও এই বয়সেও এত কাজ করেন, আর অফিস টাইমের পর সন্ধ্যাবেলা আরবি বোর্ডের মিটিংয়ে যেতেন। রুহানি খাজাইনের কাজের সময় প্রতিটি বইয়ের এক একটি শব্দের প্রুফ রিডিং নিজে করেছেন। এক কথায় অত্যন্ত জ্ঞানী এবং পরিশ্রমী ওয়াকফি জিন্দেগি ছিলেন। পুরনো মোবাইলকদেরকে বলতেন যে সাদারঞ্জমানে আহমদিয়ার সে যুগ আমি দেখেছি যখন খুব সাদামাটা জীবনযাপন করতে হতো, আর কৃচ্ছতার কারণে অনেক এমন সুবিধা যা অপ্রয়োজনীয় মনে করা হতো তা আমরা পেতাম না। পুরনো অফিসের ছাদের দিকে ইশারা করে বলতেন যে এখন সব জায়গায় বৈদ্যুতিক পাখা রয়েছে, এখানে একটি পাইপ লাগা আছে, এই এই পাইপে একটা পাখা ছিল, একটা রশিও ছিল, যখনই প্রয়োজন হতো রশি টেনে তা পাখা করা হতো, কোনো বিদ্যুৎ ছিল না। তিনি বলেন যে হযরত খলিফা মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু অধিকৃত কাশ্মীরের কোনো অঞ্চলে তাকে কোনো বাণী প্রেরণের জন্য প্রেরণ করা হয়, সেখানে গিয়ে দেখেন যে কোনো যান নেই, কোনো বাহন নেই, কোন যান বা বাহনের অপেক্ষা করলে দেরি হয়ে যেত। খলিফা মসীহর নির্দেশ যত দ্রুত সম্ভব পালনের জন্য পিন্ডি থেকে পদব্রজে তিনি যাত্রা করেন আর ফিরেও আসেন একইভাবে। এক মেয়ে পেলেছেন তিনি, তাকে বিয়ে দিয়েছেন এক মুরব্বীর সাথে এবং নিজের সন্তানের মতো তাকে লালন পালন করেছেন, পরেও সবসময় তার দেখাশোনা করেছেন, তোফা বা উপহার উপঢৌকন পাঠাতেন। ঘরে স্ত্রী বাচ্চার সাথে তার ব্যবহার ছিল অনুকরণীয়। চার ছেলেরা বলেন যে কখনো উচ্চস্বরে আমাদের বকাঝোকা করেননি, বাচ্চাদের আত্মসম্মান বোধের প্রতি যত্নবান ছিলেন, খুব উন্নত তরবিয়ত করেছেন তিনি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সরলতা ছিল অত্যন্ত স্পষ্ট, অহংকার আত্মশ্লাঘাকে ঘৃণা করতেন, ধৈর্যের উন্নত দৃষ্টান্ত ছিলেন, কখনো নিজের কষ্ট প্রকাশ করেননি, অসুস্থ হন বা অন্য যদি কোনো দুশ্চিন্তা হোক, ধৈর্য এত গভীর ছিল যে তার মা যখন অধিকৃত কাশ্মীরে ছিলেন, মায়ের ইন্তেকালের সংবাদপত্র মারফত জানতে পারেন, বড় ধৈর্যের সাথে এটি সহ্য করেন, বেশ কয়েকদিন কারোর সামনে এটি উল্লেখই করেননি। আতিথেয়তার বৈশিষ্ট্য ছিল প্রবল, কাশ্মীর থেকে জলসায় অতিথি আসলে পুরো ঘর তাদেরকে দিয়ে দিতেন, স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে একটা স্টোরে তিনি অবস্থান করতেন। ওয়াকফ হিসাবে যে অঙ্গীকার আছে তা পালনের ব্যাপারে সবসময় যত্নবান থাকতেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই চিন্তায় ছিল। জীবনের শেষ কয়েক বছরে বেশ কয়েকবার বাচ্চাদের কাছে আসেন বহির্বিশ্বে, তার সব ছেলে পাকিস্তানের বাইরে আছে, তার বড় ছেলে আহমদ ইয়াহিয়া যিনি হিউম্যানিটি ফার্স্টের চেয়ারম্যান। ছেলেদের কাছে যখন আসতেন আত্মীয় স্বজন ছেলেরা বলতো যে এখানেই থাকুন, তিনি বলেন যে আমি জীবন উৎসর্গ করেছি, আমি জীবনের একটা অংশ উৎসর্গ করিনি, পায়ে অনেক কষ্ট ছিল, ফুলে থাকতো সব সময়, তার সত্ত্বেও রীতিমতো অফিসে যেতেন, কাজ প্রভাবিত হতে দিতেন না। শেষ রোগে 5 বার হাসপাতাল যান, প্রত্যেকবার ডাক্তারকে জিজ্ঞেস করতেন যে আমি অফিসে কখন ফিরে যেতে পারবো। মৃত্যুর 2-3 দিন পূর্বে অফিসে যান, বসে কাজ করছিলেন, তখনই তার স্বাস্থ্যের অবনতি হয়, সোজা হাসপাতালে যান চেক আপের জন্য। ডাক্তাররা হাসপাতালে ভর্তি করে, সেখানেও অফিসে তিনি অফিসের কাজ শেষ করতেন, কর্মীরা কাগজ নিয়ে আসত, কাগজ চেক করতেন, প্রুফ রিডিং করতেন। শেষের দিন বলেন যে দোয়া করুন, আল্লাহ হাফেজ এবং নাসের যেন হন। তিনি বুঝতে পেরেছিলেন যে মৃত্যুর সময় সন্নিকটে। তিনি বলেন আমার ফ্লাইটের সময় এসে গেছে, অর্থাৎ যাওয়ার সময় এসে গেছে। এখান থেকে যখনই কোনো ফ্যাক্স যেত, নিজ হাতে ফ্যাক্সের উত্তর দিতেন। শেষ যে পত্র আমি তার পেয়েছি, তাও নিজ হাতে লিখেছেন, কোনো কেরানিকে দিয়ে লেখাননি, আর টাইপও করাতেন না, খুব সুন্দর হাতের লেখা ছিল, ধীরে ধীরে লিখতেন। অথচ দুর্বলতার কারণে তার হাতও কাঁপত, কিন্তু তা সত্ত্বেও সময় লাগিয়ে আমাকে পত্র লিখতেন। ১৪ ডিসেম্বর 11:30 পর্যন্ত অফিসে ছিলেন। তার ইচ্ছা ছিল যে অফিসেই তার ইন্তেকাল হোক। হাসপাতালে বলেন যে আমার বাসনা হল রুহানি খাজানের সমস্ত ভুলভ্রান্তি শুদ্ধ করে এই কাজ থেকে মুক্ত হব, কিন্তু এই সুযোগ তুমি পাননি। নিজারতের সাথে এক মুরব্বী লেখেন যে আবদুল্লাহ শাহ সাহেবের ভাইরা আমাদেরকে বলেছেন যে 17 ডিসেম্বর শাহ সাহেব স্বপ্ন দেখেন যে তার স্ত্রী এসেছেন এবং জিজ্ঞেস করেন যে আপনি কি এখনো টিকিট নেননি। শাহ সাহেব বলেন যে না, এখনো নেইনি। কিছুক্ষণ পর শাহ সাহেব স্ত্রীকে আবার বলেন যে হ্যাঁ, আমি টিকিট নিয়ে নিয়েছি, এখন বোর্ডিং হয়ে গেছে। যেদিন শাহ সাহেবের ইন্তেকাল হয় সেদিন সকাল 10টার দিকে তার বন্ধু শাহ সাহেবকে দেখতে যান হাসপাতালে। জানা গেছে যে ডাক্তাররা বলে যে যা করার ছিল আমরা করেছি। এরপর ছেলে ইমরানকে ডাকেন শাহ সাহেব, মৃদুস্বরে বলেন যে ফ্লাইট এসে গেছে। ছেলে বুঝতে পারেনি, কথা বোঝার জন্য যখন কাছে যায় তখনই তার ততক্ষণে তার জীবন প্রাণবায়ু বেরিয়ে যায়, প্রাণ পাখি উড়ে যায়। তো জামাতের এই খাদেম এই সেবক শেষ নিঃশ্বাস পর্যন্ত জামাতের জন্য নিবেদিত ছিলেন, আর যথাসাধ্য জামাতের কাজকে অন্য সকল কাজের উপর প্রাধান্য দিয়েছেন। শাহ সাহেব ধর্মীয় জ্ঞান অর্জন করেছেন, হযরত মসীহ মওউদের বই পড়েছেন এবং এর উপর আমলও করেছেন, শুধু জ্ঞানই অর্জন করেননি। বিভিন্ন বন্ধুরা যেভাবে লিখেছেন আর আমি আপনাদের সামনে তা তুলে ধরেছি, আল্লাহ এবং মানুষের অধিকার প্রদানের ব্যাপারে সবসময় সোচ্চার ছিলেন। আমি যখন নাজারে আলা ছিলাম তখনও আমি তাকে কামেলে তাৎকারী আনুগত্যকারী পেয়েছি। নাজারে এরশাদ ছিলেন, খেলাফতের চাদর যখন আল্লাহ আমাকে পরান, শাহ সাহেবের বিশ্বস্ততা, নিষ্ঠা, আন্তরিকতা অনেক বেড়ে যায়। আর এমনই হওয়া উচিত ছিল, খেলাফতের সাথে সম্পর্ক মনে হচ্ছে বয়াতের প্রকৃত মর্মকে বুঝতেন আর সর্বশক্তি দিয়ে সেই নিজ দায়িত্ব পালন করতেন। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন। খেলাফতে আহমদিয়াকে বা খলিফাবাদকে আল্লাহ তালা অগণিত এমন নিবেদিত প্রাণ সেবক এবং সুলতান নসির দান করুন। জুমার নামাজের পর কয়েকটি গায়বানা জানাজা আমি পড়াবো, আরও কয়েকটি গায়বানা জানাজা রয়েছে। প্রথমটি হল ইমতিয়াজ বেগম সাহেবের, মৌলানা মুনাওয়ার আহমদ মুনাওয়ার সাহেবের তিনি স্ত্রী, যিনি ইস্ট আফ্রিকায় মুরব্বী ছিলেন। 15 ডিসেম্বর তার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1936 সনে তার জন্ম হয়। 1952 সনে 24শে নভেম্বর তার বিয়ে হয় মৌলানা মুনাওয়ার সাহেবের সাথে। তিনি মৌলভী সাহেবের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিয়ের সময় থেকে আরম্ভ করে মৌলভী মুনাওয়ার সাহেবের অবসর গ্রহণ পর্যন্ত 3-4 বছর ছাড়া পুরো সময়ে মরহুমা তার বুজুর্গ ওয়াকফে জিন্দেগি স্বামীর সাথে কেনিয়া, তানজানিয়া, ফিলিস্তিন এবং নাইজেরিয়ায় খিদমতের সুযোগ হয়েছে। মৌলভী মোহাম্মদ মুনাওয়ার সাহেব এক নেক বিবি কি ইয়াদ মে একটা বই লিখেছেন। এই বইতে উভয় স্ত্রীর পারস্পরিক ব্যবহারের ভূয়সী প্রশংসা করেন। আর এই বই খলিফাত মসীহ রাবের অনেক পছন্দ ছিল। তিনি বলেন যে এইভাবেই থাকা উচিত। মৌলানা মোহাম্মদ মুনাওয়ার সাহেবের প্রথম স্ত্রীকে এই দ্বিতীয় স্ত্রী, যার এখন ইন্তেকাল হয়েছে, তিনি সবসময় আপা হিসাবে ডাকতেন। কখনো তার জন্য সতীন শব্দ ব্যবহার করেননি, আর কখনো নেতিবাচক মনোভাব তার দেখা যায়নি। উভয় স্ত্রীর পারস্পরিক ব্যবহার ছিল অত্যন্ত উন্নত মানের। পরস্পর পরস্পরের সন্তান সন্ততির এত যত্ন নিতেন যে মানুষ বাচ্চাদেরকে জিজ্ঞেস করতো যে এই দুইজনের ভিতরে আপনার আপন মাকে। অন্যদের আর্থিক চাহিদা পূরণের জন্য বেশ কয়েকবার পেনশনের টাকা বের করে অনেক সময় ঋণ নিয়ে অন্যদের সাহায্য করতেন। তার ছেলে মোবারক আহমদ তাহের সাহেব, যিনি রাবোয়ার নুসরজাহানের সেক্রেটারি, তিনি ধর্মের সেবার প্রেরণায় সমৃদ্ধ এক নারী, সাহসী বড় বীর নারী ছিলেন। আহমদী ও আহমদী সবার সমানভাবে সাহায্য করতেন। মোবারক আহমদ তাহের সাহেব মৌলভী সাহেবের প্রথম স্ত্রীর গর্ভের এই মায়ের গর্ভে, যে মা এখন মারা গেছেন, মুনাওয়ার সাহেবের দ্বিতীয় স্ত্রীর গর্ভে তার বোন আমদুন্নূর তাহেরা সাহেবা, যিনি আব্দুর রাজ্জাক বাট সাহেবের স্ত্রী, তিনিও জামাতের মুরব্বী। আল্লাহ তালা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, তার নেকি এবং পুণ্য যেন সন্তান সন্ততির মাঝেও বংশ পরম্পরায় সঞ্চালিত হয়। সিস্টার জাইনাব ওয়াসিম, যিনি ইউএস এর কামালউদ্দিন সাহেবের স্ত্রী, 6 ডিসেম্বর 84 বছর বয়সে ইন্তেকাল করেন। আলিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ক্লিভল্যান্ডের লাজনার প্রেসিডেন্ট ছাড়াও অন্য অন্য পদেও কাজ করার সুযোগ পেয়েছেন। অত্যন্ত নেক এবং জামাতের জন্য গভীর ভালোবাসা রাখতেন। তিনি আমেরিকান ছিলেন বা স্থানীয় আমেরিকান ছিলেন। তিনি তার স্বামী এবং দুই ছেলে তিনি রেখে গেছেন। পরবর্তী গায়েবানা জানাজা হল আমতুর রহমান সাহেবার, ক্যালগেরির অধিবাসিনী তিনি, কানাডার। 61 বছর বয়সে ক্যান্সার রোগে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত নেক, নামাজ গুজার, তাহাজ্জুদ গুজার এবং মুত্তাকি নারী ছিলেন। উমরাও করেছেন। কোরআন এবং হযরত মসীহ মওউদের বইয়ের প্রতি গভীর ভালোবাসা ছিল তার। তিনি মসিয়া ছিলেন। পরবর্তী গায়বানা জানাজা পড়াব সৈয়দা ওয়াসিমা বেগম সাহেবার, হাজরত সৈয়দ অলিউল্লাহ শাহ সাহেবের কন্যা, আমেরিকার অধিবাসিনী। হাজরত অলিউল্লাহ শাহ সাহেব হাজরত খলিফাত মসীহ রাবে রহমাহুল্লাহর সবচেয়ে বড় মামু ছিলেন। ইনি তার বড় কন্যা, 84 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। অনেক গুণাবলীর অধিকারিণী ছিলেন তিনি। প্রত্যেক খোদবার পর তার ফোনও আসত, আমাকে বেশিরভাগ দোয়ার অনুরোধ করতেন, বাচ্চাদের জন্য দোয়ার অনুরোধ করতেন যেন তারা সৎ পথে থাকে। নদীম ফয়েজি সাহেব তার ছেলে, আমেরিকার এক জামাতের প্রেসিডেন্ট। আল্লাহ তালা তার পদমর্যাদা উন্নীত করুন, বাচ্চাদেরকে পুণ্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। পরবর্তী গায়েবানা জানা যাবে মিয়া আব্দুল কাইম সাহেবের, তিনি কোয়েটার মিয়া আজিম মাহমুদ সাহেবের ছেলে। ছয় ডিসেম্বর ইন্তেকাল হয়, 88 বছর বয়সে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে গভীর ভালোবাসা ছিল, খেলাফতের সাথে সুগভীর সম্পর্ক ছিল। তার বিয়ে পড়িয়েছেন হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু, আর ওকিলও ছিলেন হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু স্বয়ং। মোহাম্মদ মুস্তফা সাহেব করাচির ওরঙ্গি টাউনের অধিবাসী, 27 সেপ্টেম্বরে তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সনে তিনি আহমদীয়ত গ্রহণ করেন, বংশে একমাত্র আহমদি ছিলেন। আহমদি হওয়ার পর অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তার ভাইয়েরা গ্রামবাসীদের সামনে তার হাত পা বেঁধে তার উপর নির্যাতন করে। আহমদীয়ত গ্রহণের পূর্বে আহমদীয়তের ভয়াবহ শত্রুতা করতেন, কিন্তু আহমদীয়ত গ্রহণের পর তার অবস্থাই পাল্টে যায়। জামাতের সাথে সবসময় নিষ্ঠা এবং আন্তরিকতার বিশ্বস্ততার সম্পর্ক রক্ষা করেছেন। নিজ হালকায় সেক্রেটারি তালিমুল কোরআন, আতফালদের মুরব্বি, সেক্রেটারি তবলিগ এবং স্থানীয় মুয়াল্লিম হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। অনেক আতফাল আনসার নাসেরাত এবং লাজনাকে কোরআনে করিম নাজের এবং তরজমা পড়েছে। কোরআনের বেশিরভাগ তার মুখস্থ ছিল। স্ত্রী ছাড়া তিনি এক ছেলে মুরিদ মোস্তফা মুরব্বি সিলসিলা রেখে গেছেন। তিনি চকওয়াল নিবাসী নজির আহমদ সাহেব 21 জুলাইতে ইন্তেকাল করেন। তিনি গায়বানা জানাজা পড়ানোর অনুরোধ করেছেন। হাজর মসমস সাহাবি মৌলভী করমদিন রাদিয়াল্লাহ আনহুর ছেলে তিনি। 1930 সনে তার পিতা তাকে হজরত মুসলিমদ রাদিয়াল্লাহ আনহুর সেবার জন্য কাদিয়ান রেখে যান, সেখানে 17 বছর পর্যন্ত খেদমত করেছেন। তিনি তিনি মসজিদ ছিলেন অত্যন্ত নিবেদিত প্রাণ, নিষ্ঠাবান, খেলাফতের প্রতি গভীর ভালোবাসা ছিল। ফাতে মোহাম্মদ খান সাহেব 28 নভেম্বর ইন্তেকাল বরণ করেন। তারও গায়বানা জানাজা পড়ানো হবে। অত্যন্ত নেক মানুষ ছিলেন। পাঁচ মেয়ে তিন ছেলে রেখে গেছেন। তার ছেলে জনাব হাফেজ বোরহান মোহাম্মদ সাহেব জামে আহমদিয়াতে পড়াচ্ছেন ওয়াকফে জিন্দেগি। মীর আব্দুর রশিদ তাবাসম সাহেব মরহুম তার জামাতা মুরব্বী ছিলেন। আল্লাহ তালা মরহুমদের পদমর্যাদা উন্নীত করুন, তাদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তালা ধৈর্য দিন, বন্যের উপর প্রতিষ্ঠিত রাখুন এবং নিষ্ঠা আন্তরিকতার সাথে জামাতের খেদমত এবং সেবা করার তৌফিক দিন। আমি যেভাবে বলেছি নামাজের পর তাদের গায়বানা জানাজা পড়ানো হবে ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নহমদুস্তাইন من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر